যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে 2015 সালে প্রায় 590 কোটি আমেরিকান ডলার বা 50,000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। বিশ্বের 148টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম 30টি দেশের মধ্যে রয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই যখন বাস্তবতা, তখন বাংলাদেশের অর্থনীতি ও দুর্নীতি নিয়ে আমাদের আজকের আলাপন। এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, বাংলাদেশ থেকে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি মনোয়ার হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
শ্রোতা এবং দর্শক, আপনারা জানেন আপনারা চাইলেই আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন, প্রশ্ন করতে পারেন, মন্তব্য জানাতে পারেন। সেক্ষেত্রে ফোন নম্বরটি আবারও একবার বলে দিই, 202-619-3062। আমরা আলোচনায় যেতে চাই। যেমনটা বলছিলাম যে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার হচ্ছে। প্রতিবেদনের তথ্যকে আপনি কিভাবে মূল্যায়ন করেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম?
আসলে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটি প্রতি বছরই একটি করে আপডেটেড রিপোর্ট আমাদেরকে দিচ্ছে, এবং সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে থেকে যে টাকা পাচার হচ্ছে অব্যাহত ভাবে সেটা পরিষ্কার। তবে প্রবণতাটি শুধু যে বাংলাদেশ কেন্দ্রিক তা না, এই সমস্যাটি বৈশ্বিক একটি সমস্যা, তবে বাংলাদেশ এ থেকে মুক্ত না। তবে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হলো বাংলাদেশ একেবারে অগ্রগামী কিছু দেশের ভিতরে পড়ে গেছে, অর্থাৎ যে সমস্ত দেশগুলোতে টাকা পাচার বেশি হচ্ছে সেই সমস্ত দেশের কাতারে বাংলাদেশ রয়েছে, সেটি একটি দিক। আরেকটি হলো যে রিপোর্টটি প্রকাশ হয়েছে, সেই রিপোর্টটির তথ্য 2015 সালের এবং সেটি এবার প্রকাশ হয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আপনি যেমন রিপোর্টে বলছিলেন 5.9 বিলিয়ন ডলার পাচার হয়েছে, সেটা তার আগের বছরে এটার পরিমাণ আরো বেশি ছিল, 9.1 বিলিয়ন ডলার ছিল। এই যে কিছুটা কম দেখা যাচ্ছে 2015 সালে, তার একটা বড় কারণ হলো রিপোর্টের মেথোডোলজি কিছু পরিবর্তন হয়ে শুধুমাত্র বাণিজ্য সংক্রান্ত টাকা পাচারকেই শুধুমাত্র 2015 সালের তথ্যে ব্যবহার করা হয়েছে, কিন্তু বাণিজ্যের বাইরে যে সমস্ত অর্থ পাচার হয়, বিশেষ করে বাংলাদেশে বাণিজ্য বহির্ভূত যে টাকা পাচার বিশেষ হুন্ডির মাধ্যমে, এটা কিন্তু আমাদের এখানে অনেক ব্যাপকভাবে হয়। যেমন আমি একটি হিসেব করে বের করেছিলাম 2004 থেকে 2014 সালের ভিতরে যে 10 বছরের তথ্য দেওয়া হয়েছিল, সেখানে গড়পড়টা অন্যান্য দেশে বাণিজ্য সংক্রান্ত ট্রেড মিসপ্রাইসিং এর মাধ্যমে যতটা হয় তার থেকে আমাদের এখানে হুন্ডির মাধ্যমে হওয়ার প্রবণতাটি বেশি, অর্থাৎ আমরা এখানে উভয় মাত্রাতেই টাকা পাচারের ঘটনাটি ঘটছে। সুতরাং এবারে রিপোর্টে যে অংশটুকু দিয়েছে বলতে পারেন যে এটি আংশিক তথ্য, এর বাইরেও হুন্ডি বা অন্য মাধ্যমেও বাংলাদেশ থেকে টাকা পাচারের বিষয়টি রয়ে গেছে, সেটাও কিন্তু দুর্ভাবনার। এবং সেই জায়গাগুলোতেই আমাদের দেখবার বিষয় যে সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তারা কি করছেন সেটি, এবং এটাও কিন্তু মনে রাখা দরকার যে অন্যান্য আন্তর্জাতিক একই ধরনের যে সূচক, যেমন ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং এর একটি ইন্ডেক্স রয়েছে, সেখানেও কিন্তু আমাদের অবস্থান খুব একটা ভালো না। আবার গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্টের যে তথ্যপত্র, যেটি সিপিডি এটার বাংলাদেশ শাখাটি দেখে থাকে, সেখানেও কিন্তু তথ্যপত্রেও একই রকম ভাবে পড়তির দিকে ছিল 2018 সালে যখন আমরা তথ্য কালেক্ট করেছিলাম। মোট কথা, সমস্যাটি আমাদের জন্য গভীর এবং এটা দুর্ভাবনা রয়েছে, এবং এটি সার্বিকভাবে এর বিভিন্নমুখী প্রবণতা অর্থনীতির উপরে পড়ার কথা, যেটা আমাদের দুর্ভাবনার কারণ।
জি, আমরা আরো আলোচনা করব। আপনি যেমনটা বলছিলেন যে সংস্থাটি আসলে 2015 সালের তথ্য দিয়েছে, একই সঙ্গে আমরা 2018 সালের তথ্য যদি ধরি, যেটি নিয়ে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর প্রকাশিত হয়েছে, এবং সেক্ষেত্রে তারা সুইস ব্যাংক, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ICIJ-এর প্রতিবেদন অনুযায়ী তারা বলেছে যে 6 লাখ কোটি টাকা পাচার হয়েছে 10 বছরে, সেটি 2018 সালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তারা এসব জানিয়েছে। নিশ্চয়ই আমরা আলোচনা করব কোন কোন কারণ দায়ী, এর জন্য কি করা উচিত, যারা অর্থ পাচারের সঙ্গে জড়িত তাদের ধরতে, তাদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকার কি করছে সেসব নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। তার আগে একটু যেতে চাই ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি মনোয়ার হোসেন আপনার কাছে। আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই তথ্যকে আপনার প্রারম্ভিক বক্তব্যে?
দেখুন, টাকা পাচার হওয়ার ঘটনার উপরে রিপোর্ট আমাদের দেশে আগেও হয়েছে, বেশ কয়েক বছর ধরেই হচ্ছে, কিন্তু এবারে একটু বেশি ইম্পর্টেন্স পেয়েছে বিকজ অফ দ্য রিপোর্ট পাবলিশ বাই গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে এবারে ভলিউমটা খুব বেশি মনে হয়েছে। এর কারণ হচ্ছে দুটো। আর আপনি জানেন, নিশ্চয়ই জানেন, যে ট্রেড মিন্স অর্থাৎ ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, এবং এখন ইদানিংকালে আবার নতুন একটা জিনিস যোগ হয়েছে VOIP, এই ব্যবসায় আইডেন্টিফাই করা হয়েছে অলরেডি, এবার এগুলি মানে আন্ডার কভার অফ ফাইন্যান্স অফ ট্রেড টাকাটা যাচ্ছে। কিন্তু একটা জিনিসের পেরিনিয়াল রয়েই গেছে, সেটা হচ্ছে গা হুন্ডি। হুন্ডি বন্ধ করার জন্য ফিনান্স মিনিস্ট্রি বলেন বা সেন্ট্রাল ব্যাংক বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, এরা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। স্পেশালি তাদের বিভিন্ন টিম মিডল ইস্টের অনেক কান্ট্রিতে, মেইনলি আবুধাবি, দুবাই অ্যান্ড সৌদি আরবে তারা গিয়েছে, মালয়েশিয়াতেও তারা গিয়েছে। কিভাবে এনকারেজ করা যায় সেখানকার লোকদের, যেন তোমরা হুন্ডিটা, টাকাটা হুন্ডির মাধ্যমে না পাঠিয়ে লিগাল চ্যানেলে পাঠাও, যেটা হচ্ছে ইনফ্লো। এখন ইনফ্লোটা যদি এটা হয় ন্যাচারালি ইউ আন্ডারস্ট্যান্ড আউটফ্লোটাও একই জিনিস হচ্ছে। কিন্তু এখন এই আউটফ্লোটা এখান থেকে কাস্টমস ইন্টেলিজেন্স এর মতেই, বা এদের, তারা কেউ অফিসিয়ালি কথা বলে না কিন্তু আনঅফিসিয়ালি তারা বলেন যে মূলত দেখা যাচ্ছে যে তিন চারটে পয়েন্ট এই টাকাগুলি ডেস্টিনেশন ফ্রম বাংলাদেশ। এটা একটা তো আমাদের এর মধ্যে একটা বলাই হচ্ছে স্টেজে সিঙ্গাপুরে যায়, আর একটা বলা হচ্ছে যে স্টেটস এ যায়, আর একটা বলা হচ্ছে দুবাইয়ে যায়, আর একটা বলা হচ্ছে ইংল্যান্ডে তো যায়, আর পাশে ইন্ডিয়াতে যায়, এটা বলা হচ্ছে। কিন্তু এরা কেউ কিন্তু অফিসিয়ালি কথাটা আমাদের সাথে বলছে না, ইনফরমাল রিলেশনের কারণে, মানে ইনফরমাল ওই কথাটা বলছে একটা ব্যক্তিগত সম্পর্কের কারণে। এখন এই জিনিসগুলি আপনি বা কেউ, সরি, মানে কেউ জিনিসটা বন্ধ করার উপায়টা কি? উপায়টা দুটো। একটা কারণ হচ্ছে যে এখানে যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড প্রপার এনভায়রনমেন্ট ফর মোর ইনভেস্টমেন্ট যদি করা যায়, তাহলে পরে এই টাকাটা আমাদের এখানে বহুলাংশে ইনভেস্টেড হবে, এটা একটা। আর একটা হচ্ছে, কেউ কেউ চাচ্ছেন বা অনেকেই চাচ্ছেন, বিশেষ করে বিত্তবানরা, যে তাদের বিদেশেও তাদের একটা নিজস্ব একটা এস্টাবলিশমেন্ট থাকুক। এস্টাবলিশমেন্ট বলতে আমি ঘর বাড়ি বোঝাচ্ছি, সেভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বোঝাচ্ছি, যেন কোনো সময় কোনো প্রয়োজন পড়লে বা বাইরে গিয়ে দীর্ঘদিন থাকতে হলে পরে তাদের জন্য সেখানে কোনো রকম অসুবিধাটা ফেস করতে না হয়। মূলত এখানে এই দুটো জিনিস কাজ করছে এভাবে। এবং এটাও কিন্তু আমি যে বেসড অন দ্য টক দ্যাট উই হ্যাড উইথ দি পিপল ফ্রম কাস্টমস অ্যান্ড আদার্স। এখন এই হচ্ছে গা মূলত,
জি, আমরা
সংক্ষেপে এটুকু বলা যায়।
জি, আপনি যেমনটা বলছিলেন আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েস, এটি দেখার জন্য তো আসলে ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট রয়েছে, তারা কি করছে সেটি একটু আপনার আগে ডক্টর খন্দকার গোলাম হোসেন আপনার কাছ থেকে জানতে চাই। এই ডিপার্টমেন্টটি আসলে এই বিষয়টি কেন নিয়ন্ত্রণ করতে পারছে না?
আসলে এটি নিয়ে দেশের ভিতরে প্রচুর কথা হয়েছে, যে আমদানি পর্যায়ে অথবা রপ্তানি পর্যায়ে যে ঘোষণা দেবার মাধ্যমে আমদানিকারক এবং রপ্তানিকারক অন্য আমদানি রপ্তানি করে থাকে, সেখানে যদি কোনো ধরনের তথ্যগত কোনো বিভ্রান্তি তৈরি হয়, তাহলে সেগুলো তিনি চেক করে দেখতে পারেন আন্তর্জাতিক পর্যায়ে। এখন তথ্য যেহেতু অনেক অবাধ এবং সহজে পাওয়া সম্ভব, একই মূল্যমানের পণ্য আন্তর্জাতিক বাজারে কি ধরনের দামে লেনদেন হচ্ছে, তাহলে কিন্তু তিনি সেগুলো রিপোর্ট করতে পারেন, এবং সেটি কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলো সেই কাজটি করার কথা। কিন্তু সমস্যা হয়ে গেছে যে ব্যাংকগুলো এই ধরনের কাজের মাধ্যমে তাদের ব্যবসায়ী স্বার্থ হারাতে চায় না, অনেক সময় তার ক্লায়েন্টকে হারানোর একটা ভয় পান, আবার একই সাথে এর সঙ্গে তাদের নিজেদের ব্যবসার স্বার্থটি এভাবে রয়েছে যে তিনি যত বেশি আসলে লেনদেন দেখাতে পারবেন তত বেশি তার কমিশন হবে সেই ব্যাংকে। তো সেটাও অনেক সময় তাদেরকে এই সমস্ত তথ্যপত্র রিপোর্ট করার ক্ষেত্রে নিরুৎসাহ করতে পারে। এখন এগুলো দেখবার জন্য কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট করা হয়েছিল, যাদের মাধ্যমে এই সমস্ত তথ্যপত্র গুলো তাদের পর্যায়ে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা বা তাদের দিক থেকে রিপোর্ট গুলো নেওয়া। কিন্তু আমরা খুব বড় ভাবে এখন পর্যন্ত খুব সাফল্যের কথা খুব বেশি শুনতে পাইনি ফাইন্যান্সিয়াল ইউনিটের। উপরন্তু এই ধরনের অর্থ পাচার ঠেকানোর জন্য বাংলাদেশে অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট যেটি 2012 সালের সেটিকে সংশোধন করে এখানে এক পক্ষের মাধ্যমে এই তথ্যপত্র না সংগ্রহ করে এর মধ্যে এনবিআর, কেন্দ্রীয় ব্যাংক এবং কি যদি অবৈধ হয় সেটির জন্য কিন্তু পুলিশকেও সেই সুযোগটা বা ক্ষমতা দেওয়া হয়েছে। সুতরাং সেদিক থেকে আমরা বলতে পারি যে আইনগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে এখন যথেষ্টভাবে সক্ষম প্রতিষ্ঠান রয়েছে দেশের ভিতরে যারা এই কাজগুলো চাইলে করতে পারেন। সুতরাং তাদের দিক থেকে এগুলো করবার ব্যাপারে কতটুকু আগ্রহ রয়েছে বা তারা কতটুকু ইন্টিগ্রেটেড ওয়েতে এই কাজগুলো করছেন সেখানে আমাদের প্রশ্ন থাকতে পারে। উপরন্তু আরো যেটি আমরা বলতে পারি যে ইদানিং এমন ধরনের নতুন নতুন ধরনের মিডিয়ামের কথা শোনা যাচ্ছে অর্থ পাচারের, যেগুলো শুনলে আসলে আমাদের মাথায়ও কাজ করে না যে এগুলো এখন কিভাবে যাচ্ছে। এমন ধরনের অভিযোগ রয়েছে যে বড় ব্যবসায়ীরা কেউ কেউ এখন সিঙ্গেল ইউনিটের মাধ্যমে বাইরে টাকা পাঠানোর ব্যবস্থা করেন, কেউ একজন তাদের হয়ে কাজ করে দেন, এরকম ধরনেরও কিন্তু অভিযোগ আমরা শুনতে পাই। এখন এই জিনিসগুলো কিন্তু সরকারের তথ্য উপাত্তের ভিতরে থাকার কথা, জানার কথা, কিন্তু তারা উদ্যোগী হবেন কতটুকু সেটি এখানে দেখবার বিষয়।
জি, সেক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই, তারপর মনে হচ্ছে আপনার কাছে দুটো বিষয় নিয়েই যাব। সেটি হচ্ছে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, এমন অভিযোগ তো রয়েছেন যে অনেকে যন্ত্রপাতি আমদানির নামে এলসি খোলেন কিন্তু বাস্তবে কোনো যন্ত্রপাতি আসেন না। তো একটি যন্ত্রপাতি কেনার জন্য যে এলসিটি খোলা হলো এবং যন্ত্রপাতি এলো না, এটি তো সরকার বা সরকারের সংস্থাগুলো খুব সহজেই চিহ্নিত করতে পারে যে এই ব্যক্তি যন্ত্রপাতি আনার জন্য এলসি খুলেছিল কিন্তু যন্ত্রপাতি এলো না কেন, টাকাটি কোথায় গেল, এমন কোনো কিছু কি আপনারা জানেন যে এরকম দুই একজনকে সরকার চিহ্নিত করতে পেরেছে যারা যন্ত্রপাতি আনার জন্য এলসি খুলেছিলেন কিন্তু যন্ত্রপাতি আনেননি?
সাম্প্রতিক সময় সিটিভির একটি গবেষণায় আমরা এরকম কিছু তথ্য বক্তব্য আমরা রিপোর্ট করেছিলাম আমাদের তথ্যে, যে আমদানিকৃত তথ্য বিশ্লেষণ করে যেটা দেখা যায় যে একটিমাত্র ড্রেজিংয়ের জন্য যে ড্রেজার মেশিন আনা হয়েছিল তার যে মূল্য সেটা অস্বাভাবিক বেশি পাওয়া যায়। তখন আমরা এটি বলেছিলাম যে এখানে এক ধরনের ওভার ইনভয়েসিং হচ্ছে, যেটি আসলে আমদানি পর্যায়ে যারা জড়িত তাদের মাধ্যমে এটি পাওয়ার কথা ছিল। এখন আরেকটি যেটি আপনি এখানে তুললেন যে এই সমস্ত তথ্যপত্র গুলো নেওয়ার ক্ষেত্রে একটা জটিলতা বলবো না, সেটি হলো যে আমদানি রপ্তানিকারক বা রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকার কিছু সুবিধা দিয়ে রেখেছেন। সেটি হলো যে প্রিশিপমেন্ট ইন্সপেকশনের ক্ষেত্রে কিছু সুবিধা দেওয়া আছে যদি এটি রপ্তানিকারক প্রতিষ্ঠান হয়, যাতে তাদের সহজে পণ্য যেতে পারে, অথবা তাদের কাঁচামাল যদি আমদানি হয় তাদের অনেক ক্ষেত্রে পুরো পণ্য ইন্সপেকশন না করে 10% এর মতো পণ্য ইন্সপেকশন করে বাকিটা ছেড়ে দেওয়া হয়। অনেক সময় দেখা যায় যে এই ধরনের রপ্তানি বা রপ্তানিমুখী প্রতিষ্ঠান বা তাদের কাঁচামালের নামে এই ইন্সপেকশনের বক্তব্য ঘটিয়েও কিন্তু এই ধরনের আমদানিগুলো হচ্ছে বা এবং ডকুমেন্টেশনের ক্ষেত্রে ওই বক্তব্যটিকে ব্যবহার করা হয় পণ্য ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং এর ক্ষেত্রে। সুতরাং সেই জায়গাগুলোর ক্ষেত্রে সম্প্রতি আমরা শুনতে পাচ্ছি যে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে ইন্সপেকশনকে আরো জোরদার করা, যাতে যে কোনো ধরনের ডকুমেন্টেশনে এই রকম ভাবে কোনো মিসপ্রাইসিং হচ্ছে কিনা সেটি দেখা। আর একটি জিনিস এখানে আমাদের সাম্প্রতিক সময় নজরে পড়ছে, আমদানি পর্যায়ে এখন ব্যাপকভাবে যে সমস্ত মেশিনারি আসছে তার একটা সিংহভাগ সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য, যে অবকাঠামো প্রকল্পের জন্য ক্যাপিটাল মেশিনারি আসছে। আমরা ঠিক জানি না যে ক্যাপিটাল মেশিনারি আমদানির ক্ষেত্রে কোনো ধরনের এরকম ভাবে মিসপ্রাইসিং এর কোনো সুযোগ রয়েছে কিনা, বা যে সমস্ত কন্ট্রাক্টর এগুলো করছেন বা আমদানি করছেন তাদের ক্ষেত্রে কোনো ধরনের এই ধরনের ডেভিয়েশনের সুযোগ রয়েছে কিনা। তবে প্রচুর পরিমাণে আমরা সাম্প্রতিক সময় দেখলাম প্রায় 60-65% যেগুলো আসছে ক্যাপিটাল মেশিনারি, সেগুলো হচ্ছে আদার আদার ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ, এরকম একটি ক্যাটাগরিতে আসছে। সচরাচর আমরা যেটা মনে করি যে এগুলো আসবে টেক্সটাইল বা গার্মেন্টস বা লেদার ফুটওয়্যার বা প্লাস্টিকের জন্য, এগুলোর পরিমাণ কিন্তু রিলেটিভলি ইদানিং কমে গেছে। এখন অনেক বড়ভাবে আদার ক্যাটাগরির মেশিনারি প্রচুর পরিমাণে আসছে। হতে পারে সেটি নতুন কিছু শিল্প প্রতিষ্ঠান তৈরি হচ্ছে তারা আনছেন, কিন্তু আমাদের একটা অনুমান যে সরকারি যেহেতু বড় বড় অবকাঠামো প্রকল্প এই মুহূর্তে বাস্তবায়িত হচ্ছে, মেগা প্রকল্পগুলো, সেখানেও প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে। তো আমাদের একটা অনুরোধ থাকতে পারে যে সরকারের এই সমস্ত আমদানির ক্ষেত্রে কোনো ধরনের তথ্যপত্রের ব্যত্যয় হচ্ছে কিনা, সেটা আমার ধারণা এনবিআর বা কাস্টমস এর যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এটি খতিয়ে দেখতে পারেন।
জি, আবার একটু যেতে চাই মনে হচ্ছেন আপনার কাছে। তার আগে আমাদের সঙ্গে আসলে বেশ কয়েকজন শ্রোতা এরই মধ্যে সংযুক্ত হয়েছেন, তাদের প্রশ্ন রয়েছে, মন্তব্য রয়েছে। সবার প্রশ্ন না নিয়ে অন্ততপক্ষে একজনের প্রশ্ন নিয়ে আপনাদের কাছে ফিরে আসি, তারপর আবার আলোচনা করতে করতে নিশ্চয়ই অন্য প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে যে শ্রোতা রয়েছেন অনুরোধ করব সে তার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করুন। হ্যালো
বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশের দুর্নীতি দমনের জন্য যে সংস্থাটি কাজ করছে তারা ইদানিং প্রাথমিক শিক্ষকদের অফিসে হাজিরায় ফাঁকি খোঁজায় ব্যস্ত। তো আমার মনে হয় যে এ বিষয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে অবৈধভাবে, এর নিয়ন্ত্রণে কি কি ভূমিকা পালন করতে পারেন বলে প্যানেলের চেয়ার মনে করেন?
জি, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। আমরা একটু যেতে চাই ডক্টর খন্দকার গোলাম আজিম আপনার কাছে।
হ্যাঁ, আমার কাছে দুটো, আমি শ্রোতাকে ধন্যবাদ জানাই তার প্রশ্নের জন্য। আমরা দুভাবে আসলে বিষয়টি দেখতে পারি। অবশ্যই প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব রয়েছে যে তারা দুর্নীতি বন্ধের জন্য যে উদ্যোগগুলো নিচ্ছেন সেখানে অবশ্যই অর্থ পাচারের, এটি অবশ্যই একটি বড় রকমের দুর্নীতি বা অপরাধ, সুতরাং সেই জায়গাতেও তাদের ভূমিকা থাকতে পারে। তবে এদিক থেকে আমাদের একটা বড় দুর্বলতা রয়ে গেছে কাঠামোগত জায়গায়। আমি এটি আগেও কয়েক জায়গায় বলেছি, আমার মনে হয় এটিকে নজর দেওয়া দরকার। সেটি হলো যে দেশে আসলে কোনো ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম না থাকার কারণে বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে ব্যাংক অথবা এনবিআর এর কাছে আমরা যে ট্যাক্সের তথ্য দিই সেটা, অথবা পুঁজিবাজারে যে অর্থ বিনিয়োগ করছে বা অন্যান্য যে সমস্ত খাতে টাকা বিনিয়োগ বা বিনিয়োজিত রয়েছে, এগুলো কোনো ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ফ্লোর ভিতরে নেই, ফলে যে কোনোভাবেই এগুলোকে মিস রিপোর্টিং করার সুযোগ থাকে এবং এগুলোকে ব্যবহার করে যে বিভিন্নভাবে যে অপরাধের কাজগুলো হয় বা টাকা পাচারের কাজগুলো হয় সেটা সম্ভব হয়। সেই জায়গাটিতে আমাদের একটা অনুরোধ রয়েছে, সেটি হলো যে একটা ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেমের ভিতরে সকল ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনকে নিয়ে আসা, যেটির ভিতরে একজন ব্যক্তি যে কোনো পর্যায়ে তার ট্রানজ্যাকশন হোক, ব্যাংকে হোক, কিন্তু তার ব্যাংকের ট্রানজ্যাকশনগুলো অথবা তিনি যদি ডলার ট্রানজ্যাকশন করেন বা ডলার যারা এক্সচেঞ্জ করেন তাদের ট্রানজ্যাকশন এবং বাইরের দেশে আমদানি রপ্তানির যে ট্রানজ্যাকশন সেটি, অথবা তিনি যদি শেয়ার বাজার বা অন্য জায়গায় যে কোনো বিনিয়োগ বা লেনদেন করেন সেটি, সকল ধরনের ট্রানজ্যাকশনকে যদি ইন্টিগ্রেটেড করা যায় এবং সেটিকে যদি ডিজিটাইজ করা যায়, তাহলে কিন্তু যে কোনো ধরনের ট্রানজ্যাকশনের মাধ্যমে যদি এই ধরনের অনৈতিক বা অপরাধজনিত কোনো লেনদেন হয় সেটি ডিটেক্ট করা সম্ভব হবে। আমরা আশাবাদী যে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে কেন্দ্রীয় ব্যাংক এবং এনবিআর এ সংক্রান্ত কাজগুলো শুরু করেছেন, তবে সেটি একেবারেই চাহিদা মোতাবেক। কিন্তু আমার মনে হয় যে ইন্টিগ্রেটেড এমন একটা সিস্টেম দরকার যেখানে সকল ধরনের ট্রানজেকশনই ট্র্যাক করা বা মনিটর করা সম্ভব, তাহলে কিন্তু এ ধরনের অনৈতিক বা অপরাধ জড়িত লেনদেন থেকে আমরা সেগুলো ট্র্যাক করতে পারবো এবং সেখান থেকে আমরা আসলে ভালো ফল পেতে পারবো।
মনোয়ার হোসেন, আপনার কাছে যেতে চাই। আপনার কাছে যাওয়ার আগে আমাদের ফেসবুকে যেসব দর্শক প্রশ্ন অথবা মন্তব্য করেছেন তেমন তিনজনের মন্তব্য শুনিয়ে তাদের উত্তর চাইবো আপনার কাছে। শঙ্কর হালদার, তিনি লিখেছেন, হুন্ডি করে টাকা পাঠানোর পদ্ধতিটা কি একটু বিশ্লেষণ করার অনুরোধ করছি। আরেকজন হচ্ছেন অলি, তিনি মন্তব্য করেছেন বিরোধী মত দমনই তো দুদক ব্যস্ত থাকে, তাই তাদের স্বাভাবিক কর্মকাণ্ড কিভাবে পরিচালনা করবে, এটি একটি মন্তব্য। তারপরও দুদক নিয়ে যেহেতু আমরা একটু আগেই কথা বলেছি, আবদুল্লাহ আমাদের দীর্ঘদিনের শ্রোতা, তিনি প্রশ্ন করেছিলেন দুর্নীতি দমন কমিশন নিয়েও আপনার মন্তব্য চাইব। আরেকজন হচ্ছেন সাজ্জাদ হোসেন, তিনি বলেছেন কাস্টমস কর্তৃপক্ষের সহযোগিতা ছাড়া আমদানি রপ্তানি বাণিজ্যে কারসাজির মাধ্যমে মুদ্রা পাচার সম্ভব নয়। তিনি প্রথম একটি মন্তব্য করেছেন এবং তবে আন্ডার ও ওভার ইনভয়েসিং খতিয়ে দেখা দরকার, তার একটি মন্তব্য যেটি আমরা আলোচনা করেছি। মনোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাই দুদক এক্ষেত্রে কি করতে পারে এবং হুন্ডির মাধ্যমে কিভাবে টাকা পাচার হয় সে বিষয়টি যদি আপনি একটু খোলাসা করে বলেন।
আমি হুন্ডির মাধ্যমে জিনিসটা বলছি, এখানে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এখানে কোন কোন লোককে, ধরুন তারা এজেন্ট, কোন কোন লোককে বলে দেওয়া হলো বা টাকা দেওয়া হলো, দিলাম এত টাকা আমি, এর বিনিময়ে রিটার্ন ওই দেশে অমুক জায়গাতে অমুক দিনে অমুককে দিয়ে দিতে হবে। তারা টাকা নিল ঠিকই, তারপরে মাঝখান দিয়ে তারা কি করলো সেটা আমাদের পক্ষে জানা সম্ভবপর না, কিন্তু দেখা গেল যেই ডেস্টিনেশনের অপর লোকের কাছে টাকা দেওয়ার কথা তার ওখানে টাকা ঠিকই চলে গেছে, সে টাকা ঠিকই পেয়ে গেছে এবং সেই লোকাল কারেন্সিতেই টাকা পেয়েছে। এই মেকানিজম দ্যাট হ্যাজ বিন ওয়ার্কিং ফর কোয়াইট লং টাইম পার্টিকুলারলি অন দিস ট্রেড, এটা এতদিনে স্ট্রং সার্ভিলেন্স অ্যান্ড মনিটরিং থাকতে পারে, লেগে থাকতে পারে, হয়তো বের করা যেত। এই কাজটা করার জন্য একভাবে আপনার স্পেশালি ইট ইস রাইট পয়েন্ট যে এনবিআর কোনো কোনো উইং যদি স্ট্রং না হয়, কনস্ট্যান্ট ভিজিলেন্স বা মনিটরিং যদি না করে, আর এর মধ্যে ন্যাচারালি কাস্টমস আসে, সমস্ত কিছু আসে, তাহলে পুরো পুরো ব্যাপারটা বন্ধ করানো সম্ভবপর না।
জি মনোয়ার হোসেন, মনোয়ার হোসেন আপনাকে একটু থামিয়ে বলি, যেহেতু আমাদের শঙ্কর হালদার প্রশ্ন করেছিলেন সে কারণে একটু জানিয়ে দেওয়া, প্রবাসে দীর্ঘদিন সাংবাদিকতা করার সুবাদে যেটি জেনেছি, উদাহরণ হিসাবে ধরুন বাংলাদেশে কেউ একজন তার একটি বাড়ি বিক্রি করেছে, তার কাছে প্রায় 10 কোটি টাকা রয়েছে, সেটি তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তিনি আনতে চান 10 কোটি টাকা। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আনতে গেলে কর দিতে হবে, অনেক ধরনের আইনি জটিলতা, অনেক ধরনের দীর্ঘসূত্রিতা, সে কারণে অনেকেই করেন যেটা কোন একজন হুন্ডি ব্যবসা যারা করেন তাদের সঙ্গে যোগাযোগ করেন, প্রতি লাখ টাকা তিনি এখানে এনে দেবেন সেই সময়ে বাজারে ডলারের মূল্য যেটা থাকেন সেই হিসাবে, কিন্তু তাকে প্রতি 1 লাখ টাকা এনে দেওয়ার জন্য হয়তোবা তাকে 1,000 টাকা দিতে হবে, সেই হিসেব করে
কমিশন দিতে হয়।
জি, সেই হিসেব করে ওই টাকাটা তিনি এখানে যত টাকা হয় সেটি এখানে বসে দিয়ে দেন এবং যিনি হুন্ডি ব্যবসা করেন তিনি বাংলাদেশের টাকাটা যেটা আছে সেটা ওখানে বসেই ক্যাশ নিয়ে নেন অথবা অন্যভাবে নিয়ে নেন, মাঝে তিনি শুধু এই অন্যায় কাজটি করার জন্য একটি কমিশন নেন। এইভাবেই আসলে কাজটি চলে, যতটা প্রবাসে সাংবাদিকতা করার সুবাদে জানতে পেরেছি। মনোয়ার হোসেন, আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাই, যেমনটা আব্দুল্লাহ প্রশ্ন করছিলেন দুদক এক্ষেত্রে কি করতে পারে, আপনার কাছে এই প্রশ্নের যাওয়ার আগে আরেকটি তথ্য, ছোট্ট একটি তথ্য দিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই এবং একই সঙ্গে খন্দকার গোলাম মজুম আপনার কাছেও চাইব এর বিশ্লেষণ। সেক্ষেত্রে সুইস ব্যাংকের রিপোর্ট অনুসারে 2018 সালের জানুয়ারি মাসের রিপোর্ট অনুসারে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের আমানত 4,100 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বিদেশে টাকা স্থানান্তরের অনুমতি না দেয়ায় সুইস ব্যাংকে রাখা পুরো টাকাই বাংলাদেশ থেকে পাচার হয়েছে এমনটা ধারণা করা যায়। যে তথ্য বাংলাদেশের সংবাদ মাধ্যমে এসছে সেটি সরকার চাইলে খুব সহজে জানতে পারেন, যেহেতু সংবাদ মাধ্যমে এসছে এই টাকাটি, সামগ্রিক টাকাটি পাচার হয়েছে এটিও অনুমানযোগ্য সাধারণ জ্ঞানে, সেক্ষেত্রে সরকার আসলে কি করতে পারে, সুইস ব্যাংকের সঙ্গে সরকারের কি কোনো ধরনের যোগাযোগ করে এই টাকাটি দেশে ফিরিয়ে আনা এমন ধরনের কোনো বিষয় কি করা সম্ভব? মনোয়ার হোসেন,
এই ব্যাপারে গভর্নমেন্টের সাথে আমাদের এখানকার, আই মিন গভর্নমেন্টের সাথে সুইস ব্যাংকের বা সুইস গভর্নমেন্টের কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং বা এগ্রিমেন্ট বা ওই জাতীয় কিছু আছে কিনা এটা আমার পক্ষে সঠিক জানা নেই, তবে একটা জিনিস সত্যি কথা, যে কিছুদিন আগে যে এই গত বছরের আগের বছর যে আপনার সেন্ট্রাল ব্যাংক থেকে যে টাকা চুরি হয়েছে,
জি আমি ও কারণেই জানতে চাইছি যে বাংলাদেশ সরকার এখন নিউ ইয়র্কে এসে মামলা করেছে এবং আমরা দেখলাম যে ফিলিপাইনের যে ব্যাংক কর্মকর্তার জন্য দায়ী তার সাজাও হয়েছে এবং কিছু টাকা ফেরত গেছে, বাদ বাকি টাকা ফেরতের জন্য নিউ ইয়র্কে মামলা হয়েছে। আমরা একটু তাহলে ডক্টর খন্দকার গোলাম মোহাম্মদ জি আপনার কাছ থেকে জানতে চাই, সুইস ব্যাংকের টাকা ফেরত আনার জন্য বাংলাদেশ সরকার কি কিছু করতে পারে?
আমার মনে হয় প্রথমত তথ্যগত জায়গাটিতে কিছু বলা প্রয়োজন রয়েছে। এই পুরো টাকাটি পাচার কিনা সেটি
বৈধ কিনা বাংলাদেশ থেকে এই পরিমাণ টাকা সুইস ব্যাংকে যাওয়া তো অনুমতি নেই।
একটা যেটি বলা যায় যে বাংলাদেশের যদি কেউ বাংলাদেশের ঠিকানা ব্যবহার করে বা বাংলাদেশি পরিচয় দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেন বা ব্যবসা করেন, তাহলে তার পক্ষে কিন্তু বৈধভাবে ওখানে টাকা রাখবার সুযোগ আছে, এটা হচ্ছে এক। দ্বিতীয় হলো সাম্প্রতিক সময় সরকার সীমিত আকারে বিদেশে অফিস খোলা এবং সেখানে সীমিত আকারে অফিস মেনটেন করবার জন্য টাকা রাখার সুযোগ করে দিচ্ছেন $30,000 পর্যন্ত, সেটি একটি দিক। তৃতীয় যেটি শুরু হয়েছে যে সীমিত আকারে বিদেশে বিনিয়োগ করবার জন্য সরকার কিছু শুরু করেছেন, সেটি কিন্তু আমি তারপরেও জাস্টিফাই করছি যে এই অংশগুলো খুবই অল্প এবং আপনি যদি বলতে চাচ্ছেন সেটি প্রাসঙ্গিক যে এখানে একটা বড় সিংহভাগ অর্থ আসলে পাচারকৃতই হতে পারে। এক্ষেত্রে আমার মনে হয় যে আমরা ভারতের উদাহরণ নিতে পারি, সাম্প্রতিক কালে ভারত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এগ্রিমেন্টের আওতায় সেখানে যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন তাদের অ্যাকাউন্টের বিপরীতে সঞ্চিতি সম্পর্কে তারা তথ্য পেয়েছেন। এখন সেগুলো তারা পাবলিকলি ভারতে প্রকাশ করবেন কিনা সেটি নিয়ে এখন আলাপ আলোচনা চলছে। আমার মনে হয় যে প্রথমত সরকারের উচিত হবে তথ্য সংগ্রহ করা এবং সেগুলো কোন,
এবং আমরা এটাও দেখেছি ভারতে যারা অর্থ কেলেঙ্কারি করে বিদেশে পালিয়েছিলেন তাদের বেশ কয়েকজনকে ফিরিয়ে আনা হয়েছে, তারা টাকা দিতে রাজি হয়েছে। জি জি, যেহেতু প্রতিবেশী দেশে এটি হয়েছে সে কারণে আলোচনায় আনা, জি
মালিহার ব্যাপারে কথাবার্তা চলছে। আমার মনে হয় যে সরকার শুরু করতে পারেন একটি MOU সাইন করবার মাধ্যমে, যাতে উভয় দেশ তথ্য লেনদেন করবেন বা সুইস ব্যাংকে বাংলাদেশি পরিচয় যাদের তথ্যপত্র আছে সেগুলো সংগ্রহ করতে পারেন এবং উৎস জানতে পারেন। পরবর্তীতে সরকার সেটির ভিত্তিতে ধীরে ধীরে ধাপে ধাপে ব্যবস্থা নিতে পারেন যে এই সমস্ত তথ্য কিভাবে, এই সমস্ত অর্থ দেশে কিভাবে ফিরিয়ে আনা যায়, সেখানে হয়তো আন্তর্জাতিক এক্সপিরিয়েন্সকে ব্যবহার করে সরকার অগ্রগতি হতে পারেন।
জি আমি একটু মনোহর হোসেন আপনার কাছে যেতে চাই। মোহাম্মদ শফিউল আলম আমাদের ফেসবুকে জানতে চেয়েছেন যে টাকা কোথায় কোথায় পাচার হয় এবং কেন হয়, আপনি যদি উত্তরটি দেন।
এটা প্রশ্নদার চেয়ে উত্তরটা আরো বেশি সহজ। পাচার হয় একজন যদি দেখে যে ওই জায়গাতে বা ওই দেশে টাকা দিয়ে পাঠালে আমার জন্য সুবিধা হবে, সেই দেশে টাকা পাঠাবে, অর্থাৎ কমপ্লিটলি তার নিজস্ব সুবিধা মতো এটা জিনিসটা হবে। আর আপনার আস্তে আস্তে কথা যেটা আপনি বললেন যে কেন পাচার হয়, এর কথাটা কিন্তু আমি জিনিসটা বলেছি যে ইন্ডিভিজুয়াল কারো যদি প্রয়োজন থাকে, সে যদি মনে করে যে ঠিক আছে আমার একটা বাইরে এস্টাবলিশমেন্ট থাকা দরকার,
জি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়ে থাকে,
এটা আমাদের এখানে পত্রপত্রিকাতে মাঝে মাঝে এই ধরনের রিপোর্ট হয়। যেমন ধরেন বিশেষ করে সিঙ্গাপুরের কথা আসে, মালয়েশিয়ার কথা আসে, তারপর আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ইন্ডিয়ার কথা আসে, তারপর দুবাইয়ের কথা আসে, তারপর যে ইংল্যান্ডের কথা আছে আসে, কানাডার কথা আসে, স্টেটসের কথা তো আছেই। এখন শোনা যাচ্ছে যে টাকা লাগে বলে আবার সুইজারল্যান্ডের কথা আসে, তারপরে শোনা যাচ্ছে যে টাকা লাগে বলে আবার ইদানিং সুইডেনেও বলে যায়। এই কথাগুলি সাধারণত বিভিন্ন মহলে বিভিন্ন আলোচনায় জিনিসগুলি বেরিয়ে আসে। এখন এগুলি কতদূর সত্য, কতদূর মানে কত পার্সেন্ট সত্য, এতটুকু তো জাজ করার উপায় তো আমাদের নেই। বাট হোয়াট উই সে ইজ রেফারিং টু এভরিথিং, এই ব্যাপার উদ্দেশ্য হচ্ছে যে হাইয়েস্ট অথরিটি বা গভর্নমেন্টের কাছে নজরে জিনিসগুলি আনা যে জিনিসগুলি হচ্ছে। এবং এই জিনিসগুলো যেটা আপনাকে যেটা বললাম, এটা এনবিআর এর কাছেও এই তথ্য আছে এবং এখানকার দুর্নীতি দমন কমিশন যে তাদের কাছেও তথ্য আছে, কিন্তু এরা কতখানি মডার্ন এই টেকনিক গুলির সাথে ইকুইপ বা নিজেদেরকে ইকুইপ করতে পেরেছে বা এদেরই তথ্য ভিত্তি ভান্ডার কত সমৃদ্ধ এটা তারাই বলতে পারবে, এটা তারা আমাদের পক্ষে বলা সম্ভব না।
জি, আমরা তো দেখেছি গত দুই এক বছরের মধ্যে প্রকাশিত হয়েছে কারা কারা বেনামি কোম্পানি খুলেছেন ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, সেসব তথ্য এসছে। কিন্তু আসলে আমি অন্য একটি বিষয় নিয়ে ডক্টর খন্দকার গোলাম মজিদ আপনার কাছে যেতে চাই। বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থার গবেষণা অনুসারে মোটামুটি চারটি কারণ হচ্ছে অর্থ পাচারের জন্য। তার মধ্যে একটি হচ্ছে বিনিয়োগের পরিবেশের অভাব, দুই নম্বর হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা, তিন নম্বর হচ্ছে রাষ্ট্রীয় সংস্থাগুলোর দুর্বল নজরদারি, এবং চার নম্বর হচ্ছে বেপরোয়া দুর্নীতি। আমরা মোটামুটি এখন পর্যন্ত যে আলোচনা করেছি সেটা যদি ধরে নেই যে বেপরোয়া দুর্নীতির মতো করে একটি কারণের নিয়ে আমরা আলোচনা করেছি, রাষ্ট্রীয় সংস্থাগুলোর দুর্বল নজরদারি সেটিও আমরা খানিকটা আলোচনা করেছি। প্রথম যে দুটি কারণের কথা বললাম, একটি হচ্ছে বিনিয়োগের পরিবেশের অভাব এবং রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা। বাংলাদেশের বর্তমান অবস্থায় আপনি কি মনে করেন যে আসলে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশের অভাব রয়েছে অথবা রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা রয়েছে, যেটি অর্থ পাচারের লাগাম টানা সম্ভব হচ্ছে না বলে আপনার মনে হয়?
প্রথমত হলো যে আপনি যদি খুব টেকনিক্যালি যাই, আমাদের এটি অর্থ পাচারের রিপোর্টটি শুরু হয়েছিল আসলে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অর্থ পাচার দিয়ে। সেদিক থেকে আমরা ধরে নিতে পারি যে যারা ব্যবসায়ী তারা এখানে বিনিয়োগ করছেন, কিন্তু একই সাথে আবার কিছু অংশ তারা বাইরেও পাচার করছেন, কিন্তু সেটাও এখানে ঘটছে। কিন্তু যেটি বলা হলো যে বিনিয়োগের পরিবেশের অভাব, সেই জায়গাটির ক্ষেত্রে আমি বলবো যে বিনিয়োগের পরিবেশের জন্য যে মাত্রায় প্রত্যাশা ছিল সেই মাত্রায় কিন্তু বিনিয়োগের পরিবেশের উন্নতি হচ্ছে না। দীর্ঘদিন থেকেই আসলে বিনিয়োগের পরিবেশের উন্নতির জন্য বিভিন্ন রকমের প্রস্তুতি চলছে এবং বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় যে প্যাকেজ ইনফ্রাস্ট্রাকচার বা প্যাকেজ এনভায়রনমেন্ট একজন বিজনেসম্যান চান সেই প্যাকেজটা কিন্তু তাকে দেওয়া যাচ্ছে না। আমি যদি একটু ভেঙে বলি, দেশে বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি করা গেছে ইতিবাচক, কিন্তু যদি বলা হয় গ্যাসের সরবরাহ কি পর্যাপ্ত রয়েছে সেটি হয়তো নেই। আবার যদি বলা হয় যে একজন বিদেশি যদি দেশে বিনিয়োগ করতে চান, তিনি কি বিনিয়োগের জন্য জমি প্রস্তুত পান, অথবা দেশে একজন বিনিয়োগকারী যদি বিনিয়োগের জন্য জমি খোঁজেন, তিনি কি একজন নিষ্কণ্টক জমি কি পাচ্ছেন করার জন্য, অথবা তিনি যদি চান যে বড় আকারের এই যে যারা বড় আকারের টাকা পাচার করছেন তারা আসলে বড় আকারের বিনিয়োগ করতে চান, সেই লেভেলের যে স্কিল ম্যান পাওয়ার বা প্রফেশনাল যারা কিনা সিইও সিএফও হতে চান, তাদের স্কিল ম্যান পাওয়ার কি দেশের ভিতরে আছে? ফলে বিনিয়োগ পরিবেশের ক্ষেত্রে একটা ঘাটতি সেটি আমার কাছে মনে হয় সেটি এখানে হয়েছে। কিন্তু সমস্যাটি হয়ে গেছে যে যাদের হাতে পয়সা আসছে বিগত সময়কালে, আমরা যেভাবে এখন সম্পদের পার্থক্য দেখতে পাচ্ছি তাতে যেটা অনুমান হয় যে কিছু বড় গ্রুপ বা কিছু বড় ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে সহসায় খুব অল্প সময়ের ভিতরে এত পরিমাণ সম্পদ হয়েছে তারা দেশের ভিতরে ওই আকারের বিনিয়োগ করবার মতো প্রকল্প যথেষ্ট মাত্রায় দেখেন না। সুতরাং তারা তখন মনে করেন যে এর কিছু অংশ বাইরে অন্য কোথাও অন্যভাবে বিনিয়োগ করা যায় কিনা। আর রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়টি আমার মনে হয় যে সাম্প্রতিক কালে এই যুক্তিটি খুব স্ট্রং কিছু না, কেননা রাজনৈতিক দুর্বলতা আমরা দীর্ঘদিন থেকেই দেখতে পাচ্ছি সেই এবং সেটিও মোটামুটি একপাক্ষিক যেহেতু এক ধরনের পরিবেশ বজায় রয়েছে, সুতরাং সেই জায়গাটিতে ব্যবসায়ীরা খুব বেশি দুশ্চিন্তিত সেটা মনে হয় না। সুতরাং তাদের দিক থেকে আমি বলবো যে বড় আকারের যারা সম্পদশালী তাদের একটা বড় অংশ দেশের ভিতরে ওই আকারের বিনিয়োগের মতো প্রকল্প পাচ্ছেন না বা অবকাঠামো সেভাবে প্রস্তুত না হওয়ার কারণেও তারা দেশের বাইরে টাকা রাখতে উৎসাহী, ফলে যে টাকা যে প্রক্রিয়াটি হয়তো হুন্ডি বা অন্য মাধ্যমে হয়। অবশ্য আপনার আজকে রিপোর্টটি ট্রেড নিয়ে, ট্রেড মিস প্রাইসিং নিয়ে, ফলে সেটির মধ্যে হয়তো দেশেও বিনিয়োগ হচ্ছে আবার দেশের বাইরেও তারা টাকা রাখতে চাচ্ছেন। এই জায়গাটিতে আমাদের আর একটা ভাবনার বিষয় রয়েছে, দেশের অর্থনীতি যেভাবে বিকশিত হচ্ছে বা ব্যবসায়ীরা যেভাবে
ধীরে ধীরে এগুচ্ছেন, তাদের কম্পিটেন্সি যেভাবে বাড়ছে, তাতে আগামী দিনে আমাদের উদ্যোক্তাদেরকে সরকারি প্রক্রিয়াতেই ইতিবাচক পজিটিভ ওয়েতে বাইরে বিনিয়োগের আসলে সুযোগ করে দেওয়ার সময় এসছে, যেটা সরকার ধীরে ধীরে শুরু করেছেন। প্রকল্প ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক, ডিডা, এরা একটি কমিটি রয়েছে, তারা প্রকল্প ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে কিছু কিছু কোম্পানিকে বাইরে বিনিয়োগের সুযোগ দিচ্ছেন। তবে এ সংক্রান্ত আইনি কাঠামো এখনো দুর্বল, পূর্ণাঙ্গ আইনি কাঠামো নেই এবং ফাইন্যান্সিয়াল ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন একটিও পর্যাপ্ত না এই ধরনের বিনিয়োগের জন্য। সুতরাং উপযুক্ত একটি আইনি কাঠামোর মাধ্যমে আমাদের ব্যবসায়ীদের কিন্তু আগামী দিনে বিদেশে বিনিয়োগেরও সুযোগ করে দিলে সেটা আমার ধারণা দেশের জন্য ইতিবাচক হবে। অবশ্যই বিনিয়োগকারীরা সেই বিনিয়োগের অর্থ থেকে যে লাভ আসবে সেই লাভের টাকাটি তারা দেশে ফেরত আনবেন, পুনর্বিনিয়োগ করবেন, এটাই প্রত্যাশা। এটি যেন আবার নতুন করে আবার টাকা পাচারের জন্য কোনো মাধ্যম যেন না হয় সেই জায়গাটিও নিশ্চিত করা।
জি, আমরা একটু মনোয়ার হোসেন আপনার কাছে যাব, তার আগে আমাদের সঙ্গে অনেক কয়েকজন শ্রোতা রয়েছেন টেলিফোনে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে, আমরা সবার প্রশ্ন হয়তো নিতেও পারবো না, আমরা একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে ফিরছি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে সংক্ষেপে প্রশ্নটি করুন। নমস্কার, কে বলছেন?
আমি কথা বলছি দীপক চক্রবর্তী, পঞ্চগড় বাংলাদেশ থেকে।
জি জি, বলুন দীপক চক্রবর্তী।
জি, আমার আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, যাতে সময় একবারে সংকীর্ণ, আমি প্যানেল অতি সার মহোদয় কাছে সত্য করে আমার জিজ্ঞাসা থাকবে। কিন্তু হচ্ছে আমরা অনেক মানে মতামত শুনলাম, খুবই গুরুত্বপূর্ণ মতামত, আমরা জানতে পারলাম কোন কোন দেশের সাথে আমাদের ব্যাংকের টাকা মানে এখান থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়। আমার ছাত্রদের কাছে ছোট্ট করে প্রশ্ন থাকবে, যখন একটা ব্যাংকের মাধ্যমে আমরা যখন অ্যাকাউন্ট করবো, তারপরে পাসওয়ার্ড একটা থাকে, সেই পাসওয়ার্ড থাকলে সেই গোপনীয় কিন্তু কখনোই টাকা আদান প্রদান করতে পারবে না এবং চুরি করতে পারবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই পাসওয়ার্ড
আমি জানি না আসলে, বলতে গেলে অনেক কথা, আমরা বরং অন্য একটি বিষয় নিয়ে মনোহর হোসেন আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই। শুরু থেকে আমরা আলোচনা করছিলাম যে আসলে ব্যাংক গুলো তাদের নিজস্ব কিছু সুবিধার জন্য যারা অর্থ পাচার করেন তাদের বিরুদ্ধে কিছু বলেন না বা তাদের তথ্য দেন না, এবং সেটি যদি আমরা এইভাবে সংযুক্ত করি যে এই বছরের মানে অর্থাৎ দুদিন আগের পরিসংখ্যান যে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে অর্থাৎ ব্যাংক খাতে 22,000 কোটি টাকার জালিয়াতি হয়েছে এবং দিনে দিনে ঋণ খেলাপির পরিমাণ বাড়ছেই, সেটি লাগাম একদমই টানা যাচ্ছে না, সব মিলিয়ে আপনি কি মনে করেন যে অর্থ পাচার বাংলাদেশ থেকে অথবা দুর্নীতি সব কিছুর ক্ষেত্রে আসলে ব্যাংক তার যথাযথ ভূমিকা পালন করতে পারছে না?
আপনি রাইট, ব্যাংকগুলোর যেভাবে তাদের ইথিক্স মেনে চলা দরকার ছিল
জি
সেভাবে তারা মানছেন বলে আমাদের এখানে বিজ্ঞ এবং বিশ্লেষকরা মনে করেন না, পরিষ্কার কথা, অনেকেই এদিক সেদিক করছে। এবং আমাদের এখানে রাফলি ইট ইজ দ্য 59 কমার্শিয়াল ব্যাংকস আর হ্যাভ বিন অপারেটিং হিয়ার, এর মধ্যে প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো তুলনামূলকভাবে এই ঝামেলা থেকে, এই ব্যাংক্রাপসি সরি এই খেলাপি থেকে বেশি এফেক্টেড ছিল না, কিন্তু গত কয়েক বছর ধরে তারাও এই খেলাপির ফাঁদের মধ্যে পড়ে গেছে। এবং এটার এবং যে কারণে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোর কিছু কয়েকটা মানে বেশি না কয়েকটা ব্যাংক ছাড়া সবগুলোই বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, স্পেশালি লিকুইডিটি ক্রাইসিস। এবং দেখা গেছে যে এই ব্যাংকগুলোর মধ্যে এই সমস্যা হওয়ার কারণ যতখানি না বাইরের লোক বা লোন তার সাথে বেশি দায়ী হচ্ছে না ব্যাংক অপারেটিভস, তাদের কাছেও দুঃখ প্রকাশ করছি, তাদের প্রশ্ন এবং মন্তব্য নিতে পারিনি। নিশ্চয়ই আমরা ব্যাংক খাতের দুর্নীতি এবং ঋণ খেলাপি নিয়ে আরেকদিন আলোচনা করব, সেই অনুষ্ঠানটি আপনারা আমাদের সঙ্গে শুনবেন এমন প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।